গৌতম গুপ্ত, ইয়াঙ্গুনে সম্প্রতি ভারত এবং মায়ানমারের বিশেষজ্ঞদের যে সম্মেলন হলো রোহিঙ্গা সমস্যা নিয়ে, সেই সম্মেলনে কি আলোচনা হয়েছে?
দেখুন, সম্মেলন হয়েছে নভেম্বরের 10 আর 11, গত সপ্তাহের শুক্রবার শনিবার। কিন্তু তাতে নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের মানুষ বা বাংলাদেশের মানুষের অনেকেই ওতে রোহিঙ্গা বিষয়ে কি আলোচনা হয়েছে সেটা জানতে খুব উৎসুক হলেও ওখানে তেমন কিছু হয়েছে বলে কোনো ইঙ্গিত নেই।
কিন্তু ওই সম্মেলনটি তো ছিল মূলত ভারত এবং মায়ানমারের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে।
হ্যাঁ, সেটা তো উপলক্ষ ছিল, কিন্তু যেটা হয় সে তো 70 বছরে একবারই 70তম হবে। কিন্তু এখন দুই দেশের মধ্যে যেটা বড় ঘটনা সেটা হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে। বাংলাদেশের মতো অত না হলেও ভারতবর্ষে কিছু রোহিঙ্গা উদ্বাস্তু আছে এবং ভারত তাদের ফেরাতে আগ্রহী, এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হচ্ছে। কাজেই ভারত এবং মায়ানমার দুই দেশই যে এই ব্যাপারটা নিয়ে চিন্তিত তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ইয়াঙ্গান ঘোষণাপত্র হলো বৈঠকের শেষে, তাতে কিন্তু রোহিঙ্গার সমস্যার কোনো উল্লেখই নেই। কাজেই এটা আশ্চর্য লাগলেও এটাই বাস্তব।
মানে যে রোহিঙ্গা নিয়ে যেটুকু আলোচনা এসছে ওটা ভারবালি হয়েছে, কোনো কাগজপত্রে তার উল্লেখ নেই?
না, কাগজপত্র কিছু নেই।
তাহলে এই সম্মেলনে মূল কি বিষয় নিয়ে আলোচনা হলো? সত্তর বছর
মূল এদের নানান দ্বিপাক্ষিক বিষয় তো ছিল। ভারতের আগ্রহ আছে যে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে মায়ানমারে বিদ্রোহীরা ঢুকে পড়ে, ঢুকে পড়েছেও আগে, এবং 2 বছর আগে ওই রকম একটি বিদ্রোহী দল তারা ভারতে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছিল বলে ভারত সরকারিভাবে নয় বেসরকারিভাবেই সীমান্ত পেরিয়ে মায়ানমারে ঢুকে পড়ে তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। এটা যতদূর জানা যায় এটা মায়ানমারকে বলেই ভারত করেছে, এবং মায়ানমার সেটা নিয়ে কোনো হইচই করেনি। তাদের মনে হয়েছে হ্যাঁ, এদের নিয়ন্ত্রণ করতে গেলে এসব ছাড়া হয়তো উপায় নেই। তো কাজেই ভারতের সঙ্গে মায়ানমারের এই ধরনের সামরিক সহযোগিতার প্রয়োজনও আছে এবং সেটা চলছেও, কাজেই এটা নিয়ে আলোচনা হয়েছে।
হ্যাঁ, এই দ্বিপাক্ষিক বিষয়, নিরাপত্তা বিষয়, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য, এইসব
সামরিক সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া ভারত ওদেশে কয়েকটি বড় বড় পরিকাঠামো প্রকল্পে লগ্নি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, সেসব বিষয়েও আছে।
কিন্তু মানে এই রোহিঙ্গা সংকটই বলা যায় এখন, কারণ 25 আগস্টের পরে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা শরণার্থী ইতিমধ্যে গেছে, বলা হচ্ছে 6 লাখের মতো, অনেকেই আশা করেছিল যে চীন এবং ভারত যদি মিয়ানমারকে বলে এই সংকট, এই সমস্যার সমাধান করো, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাও কিংবা নির্যাতন বন্ধ করো, তাহলে হয়তো কাজ হবে। কিন্তু ভারত তো তার নিজের দেশের যে রোহিঙ্গা আছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ বা আলোচনা করে না।
চীনের তো এ নিয়ে খুব একটা মাথা ঘামানোর ব্যাপার নেই, কারণ চীনে তো কেউ গিয়ে ঢুকছে না শরণার্থীরা। বরং ভারতের অসুবিধে হচ্ছে চীনের তাতে আল্লা দিতে হওয়ার হয়তো কারণ আছে। কাজে চীন এখানে খুব একটা সরাসরি যুক্ত নয়। চীনের সঙ্গে অন্য সমস্যা আছে, কেননা ভারত চায় যে চীন যে মায়ানমারে নানা রকম প্রকল্প করছে এবং মায়ানমারের সঙ্গে বন্ধুত্ব ও যোগাযোগ বাড়াচ্ছে, সেটার একটা পাল্টা ব্যবস্থা করতে হবে। কেননা মায়ানমার সঙ্গে থাকাটা ভারত নিজের স্বার্থের কথা বিবেচনা করেই বেশি করে চাইছে। কাজেই মায়ানমারকে খুশি রাখাটা ভারতের একটা কূটনৈতিক দায়।
আচ্ছা,
সেই জন্য হ্যাঁ বলুন।
আরেকটি বিষয়, জঙ্গিবাদের যে বিষয়টি, ভারতে আল কায়দা, ইসলামিক স্টেট সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর মানে আনাগোনা এবং উত্থান গত কয়েক বছর ধরে পরিলক্ষিত হয়েছে মিয়ানমারের সঙ্গে। এইবারকার এই সম্মেলনে কি এই জঙ্গিবাদ বিরোধী বা জঙ্গিবাদ প্রতিরোধের কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা?
দেখুন, এগুলো খুব স্পষ্ট করে ওই যে কাগজ প্রকাশিত হয়েছে তাতে নেই, কিন্তু এগুলো আমার মনে হয় সহজেই অনুমেয় যে এগুলো কথা হবেই। আর দুদিন ধরে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, বিভিন্ন বিশেষজ্ঞরা বৈঠকে ছিলেন, তারা এগুলো তুলবেন না তা হতেই পারে না। এই যে জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীদের ক্রমশই দাপট বাড়ছে, সেটা নিয়ে তো ভারতেরও উদ্বেগ, মায়ানমারেরও উদ্বেগ। বস্তুত গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেখানে সব দেশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য একমত এবং একসঙ্গে কাজ না করে, তাহলে একা কোনো দেশ এদের ঠেকাতে পারবে না। কাজে ধরে নেওয়া যেতে পারে, এগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এবং আলোচনা চক্রের উদ্যোক্তারা ছিলেন কলকাতার ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ আর মায়ানমারের মায়ানমার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। বলাই বাহুল্য, এদের এরা দুটি বেসরকারি সংস্থা হলেও এদের পেছনে সরকারের সাহায্য অবশ্যই ছিল।
কিন্তু দুই সরকারের কোনো মানে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, ডিসিশন মেকিং করেন যারা, মন্ত্রী কিংবা সচিব পর্যায়ের কোনো কেউ ছিলেন এই সময় আলোচনায়?
না, যারা ছিলেন সবাই মানে অধ্যাপক, আমলা, বর্তমান কূটনীতিবিদ ছিলেন,
বুদ্ধিজীবী গোছের আর কি,
বুদ্ধিজীবী গোছের, হ্যাঁ, শিক্ষকরাও ছিলেন। এদের বক্তব্যের মধ্যে দুই দেশেরই সরকারি মতামত মোটামুটি প্রতিফলিত হয়েছে এটা ধরে নেওয়া যায়, কিন্তু সরাসরি এটা কোনো সরকারি
সিদ্ধান্ত হয়নি,
সিদ্ধান্ত নয়।
আরেকটি বিষয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন এবং মিয়ানমারের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে বাংলাদেশে যেসব রোহিঙ্গারা এসছে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে একটি আলোচনা হয়েছে, একটি সমঝোতার মতো হয়েছে আর কি, একটি চুক্তির মতো হয়েছে। এই এই ভারতের সঙ্গে, ভারতে যদিও খুব কম সংখ্যক রোহিঙ্গা শরণার্থী রয়েছেন,
40,000,
হ্যাঁ, ভারতের সঙ্গে এরকম কোন চুক্তি বা আলোচনা বা সমঝোতা হয়েছে কিনা?
না, ওরা নীতিগতভাবে মায়ানমার সরকার বলেছে হ্যাঁ আমরা ফেরত নেব, কিন্তু এগুলো শর্ত সাপেক্ষ, শর্তগুলো খুব কঠিন।
আচ্ছা,
যেমন যিনি ফেরত যাবেন তিনি যে মায়ানমারের নাগরিক ছিলেন, তার পরিচয়পত্র, তার সেখানে বসবাস করবার প্রমাণ, এইগুলো চায় মায়ানমার সরকার। তো সেখানে বলা হচ্ছে দেখুন, সেগুলো হয়তো অনেকেরই ছিল, কারোর হয়তো ছিল না সেটা অন্য কথা, যাদের ছিল যেভাবে তারা উৎখাত হয়ে চলে এসছে পালিয়ে, যেখানে সেনাবাহিনী আক্রমণ করে আগুন দিয়ে দিয়েছে তাদের ঘর বাড়িতে, বহু লোক মারা গিয়েছেন, বাড়িঘর তো পুড়ে ছাই, সেখানে একটা কাগজের প্রমাণ কি করে আনা সম্ভব?
জি, মানে অত্যন্ত জরুরি জিনিস নিয়ে এরা আসতে পারেনি, কাগজ নিয়ে কিভাবে আসবে?
প্রাণ নিয়ে আসাটাই সবাই পেরে ওঠেনি, সেখানে কি আর অন্ধকারের মধ্যে কাগজ কোথায় আছে, এসব কথা কি মানুষের মনে পড়ে?
সেই, আচ্ছা,
খুব মুশকিল।
ভারতে যে 40,000 মতো রোহিঙ্গা শরণার্থী, এরা কি এই 25শে অগাস্টের পরে এসছে নাকি আগেরও ছিল?
না, এরা বেশিরভাগই তার আগে গত কয়েক বছর ধরে ধীরে ধীরে এসছে।
এই 2-3 মাসে কি
আবার অনেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে পড়েছেন?
আচ্ছা, কিন্তু এই 2-3 মাসের ভিতরে কি কোনো রোহিঙ্গা শরণার্থী ভারতে এসেছে?
খুব উল্লেখযোগ্য কোনো সংখ্যা নয়।
তো এই রোহিঙ্গা শরণার্থী যারা ভারতে, যে 40,000 বসবাস করছে, এদের কি নির্দিষ্ট কোনো ক্যাম্প করা হয়েছে যাদের দেখাশোনা করছে? কারা
ক্যাম্প? না, এরা নিজেদের উদ্যোগেই যে যেমন যেখানে পেরেছে সেখানে, রাজস্থানেও আছে, জম্মু কাশ্মীর রাজ্যের জম্মু এলাকাতেও আছে, ঠিক কোনো নির্দিষ্ট যে ওইখানে গিয়ে সরকারের তরফে তাদের থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা বিশেষ নয়, বেশিরভাগই তারা নিজেদের উদ্যোগে করেছে এবং তাদের অন্য হয়তো ভারতের স্থানীয় কোনো যোগাযোগ, বন্ধু বান্ধব ছিল, তারা সেইভাবে করেছে।
আচ্ছা, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর বর্তমানে যে ইনফ্লাক্স, যে পরিমাণে হঠাৎ করে একসঙ্গে 6 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়লো, এবং মুসলমান মানে ধর্মবিশ্বাসে তারা সব বেশিরভাগই মুসলমান, কিছু হিন্দু,
কিছু হিন্দু আছে,
দুনিয়াব্যাপী রোহিঙ্গাদের পক্ষে এবং মিয়ানমারের বিপক্ষে আন্দোলন হয়েছে, অনেকে বিক্ষোভ করেছে, অনেকে দাবি করেছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার, ভারতের মুসলমানরা এরকম কিছু করেছে কিনা কখনো?
এটা বিচ্ছিন্নভাবে কলকাতাতে একটা বড় মিছিল হয়েছিল, একটা ধর্মতলার মোড়ে একটা বড় সভা হয়েছিল, এগুলো একেবারে গোড়ার দিকে, মানে ওই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর আর এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। হতে পারে ভারতবর্ষ বলেছে আমরা এদের থাকতে দিতে পারবো না, মানে নতুন করে যারা শরণার্থী হয়ে আসছে, কিন্তু বাংলাদেশে যারা এসে পড়েছে তাদের একটা ন্যূনতম আশ্রয়, খাদ্য, এইসবের জন্য বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারত কাজ করছে, অনেক সাহায্য পাঠিয়েছে। হয়তো তারপরেই এখান থেকে রোহিঙ্গা নিয়ে ভারত সরকারের যে একটা সহানুভূতি সম্পন্ন ব্যবহার করছে, মনে মনে তারা যতই অবাঞ্ছিত হোক, সেটার পর আর তেমন কিছু হয়নি।
ভারতের গণমাধ্যমগুলোর মত কিরকম, কেমন মতামত দিচ্ছে এই রোহিঙ্গা বিষয়ে?
খুব ভাই, কেউ খুব যে চিন্তিত তা নয়। দেখুন, আপনি নিজেই যেটা বললেন, যারা পালিয়ে এসছেন রোহিঙ্গারা, তারা বেশিরভাগই ধর্মবিশ্বাসে মুসলিম, কেমন
জি,
সেই জন্য মুসলিম দেশগুলো এটা নিয়ে বিচলিত। কাজে এর মধ্যে একটা ধর্মীয় সহানুভূতির ব্যাপার আছে। ভারতীয় মুসলিম যারা, তাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে, কিন্তু সাধারণভাবে এখানে বিশেষ কিছু আলোড়ন হয়নি। কিন্তু দেখুন, যখন ভারতবর্ষ জেগে উঠেছিল, খুব তৎপর হয়েছিল, যখন পাকিস্তানের আমলে পূর্ব পাকিস্তানের অত্যাচার শুরু হয় পশ্চিম পাকিস্তানি সরকারের, তখন কিন্তু ধর্ম নির্বিশেষে বিষয় ছিল না, একেবারেই ছিল না। সেখানে হিন্দু মুসলিম উভয়ে ধর্মাবলম্বী মানুষই চলে এসেছিলেন, এবং মানুষ সত্যি সত্যি অতিরঞ্জন না করেই বলা যায় ভারতের মানুষ একবারে বুক পেতে তাদের অভ্যর্থনা করেছিল। প্রায় তো 1 কোটি শেষ অব্দি গিয়ে দাঁড়িয়েছিল।
এই রোহিঙ্গা বিষয়টি এখন তো একদম মানে মানে এখনকার যে পরিস্থিতি, একটি মানবিক আবেদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে
সে তো অন্যান্য দেশেও গেছে, রাষ্ট্রসংঘেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, মায়ানমারকে ভর্ৎসনা করা হচ্ছে। কিন্তু ও দেশে যে কোনো কারণেই হোক, দীর্ঘ ইতিহাস আছে পেছনে, সেখানে মুসলমানদের সঙ্গে বৌদ্ধদের একটা বহুদিনের বিবাদ বিরোধ আকচাকচি রয়েছে। লক্ষ্য করুন, মায়ানমার সরকার কিন্তু এদের বাঙালি বলে।
হ্যাঁ, সেটাই, বিভিন্ন সময় মানে মিয়ানমার থেকে যেসব স্টেটমেন্ট এসছে, ওদেরকে বাঙালি বলা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, যদিও তাদের তারা যে ভাষায় কথা বলে, তার সঙ্গে আমাদের পরিচিত বাংলা ভাষার তেমন কোনো মিল নেই।
খুব সামান্য মিল আছে, আমরা তো বুঝতে পারি না কিছুই তাদের
ভাষায়। হ্যাঁ, চট্টগ্রামের লোকেরা হয়তো কিছু কিছু বুঝলেও বুঝতে পারেন।
যাই হোক, এই সমস্যার সমাধান হোক, এই এদিকে আমরা তাকিয়ে রইলাম। অসংখ্য ধন্যবাদ গৌতম গুপ্ত, আজকের অধিবেশনে আপনি যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ।